ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
উল্লেখযোগ্য কিছু শর্তাবলী পূরণ বাংলাদেশ সরকার করতে পারেনি বলে মনে করছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান সিনেটর জন ম্যাককেইনের সঙ্গে আজ নতুন দিল্লিতে সাক্ষাতের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে আরো সুদৃঢ় করার ক্ষেত্রে আশা প্রকাশ করেছেন।
তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। ফিলিস্তিনি অঞ্চল থেকে রকেট নিক্ষেপ বৃদ্ধি পাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজার সঙ্গে সীমান্ত এলাকায় আরও সৈন্য মোতায়েন করেছে। পূর্ব জেরুজালেমে একজন আরব কিশোরের হত্যার ঘটনায় ক্রমবর্ধমান উত্তেজনার মুখে ইসরায়েলি জেট বিমানগুলো আজ বৃহস্পতিবার গাজায় লক্ষ্য স্থির করে আঘাত হানে এবং অন্যদিকে জঙ্গিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে তাদের বিমানগুলো গাজা ভূখণ্ডে হামাসের 15টি সন্ত্রাসী এলাকাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে 10 জন অসামরিক লোক আহত হয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন যে বুধবার ইসরায়েলে নিক্ষিপ্ত 20টিরও বেশি রকেটের পাল্টা জবাব ছিল ওই আক্রমণ। অধিকাংশ রকেটই মাঝপথে থামিয়ে দেওয়া হয়, তবে অন্তত 2টি রকেট সীমান্ত শহর সেদরাতের 2টি বাড়িতে আঘাত হানে, তবে কেউ এতে হতাহত হয়নি। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ 17 বছর বয়সী মোহাম্মদ আবু খোদায়েরের মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে। এই কিশোরকে অপহরণ করা হয় এবং বুধবার জেরুজালেমের জঙ্গলে তার মৃতদেহ পাওয়া যায়। ফিলিস্তিনি কর্মকর্তারা এই কথিত আক্রমণের জন্য ইসরায়েলি বসত স্থাপনকারীদের দোষারোপ করছেন এবং বলছেন যে 3 জন ইসরায়েলি কিশোরের অপহরণ ও হত্যার প্রতিশোধ হিসেবে এই ঘটনা ঘটানো হয়েছে। ইসরায়েল ওই আক্রমণের জন্য গাজা ভূখণ্ডের শাসক গোষ্ঠী হামাসকে দায়ী করেছে। হামাস সেই অভিযোগ অস্বীকার করছে। উগান্ডায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সে দেশের অ্যান্টিবে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে। দূতাবাস তাদের ওয়েবসাইটে বলছে যে গোয়েন্দা সূত্র অনুযায়ী এরকম একটা সুনির্দিষ্ট খবর রয়েছে যে একটি অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী আজ বৃহস্পতিবার 3রা জুলাই স্থানীয় সময় রাত 9টা থেকে 11টার মধ্যে এই হামলা চালাতে পারে। এতে বলা হয়েছে যে তারা উগান্ডা পুলিশ বাহিনীর কাছ থেকে এই হুমকির তথ্য পেয়েছে। দূতাবাস সতর্ক করে দিয়েছে যে ওই বিমানবন্দর হয়ে যারা ভ্রমণ করার পরিকল্পনা করছেন তারা ওই তথ্যের আলোকে তাদের পরিকল্পনা পর্যালোচনা করে দেখতে পারেন। এর আগে ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন যে বিমানে লুকিয়ে নিয়ে আসার জন্য আল কায়দা নতুন রকমের বোমা তৈরি করছে। এরকম সংবাদে উদ্বিগ্ন হয়ে যুক্তরাষ্ট্র বিদেশের কিছু বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরালো করছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জে জনসন বলছেন যে যুক্তরাষ্ট্র এমন কিছু বিদেশি বিমানবন্দরে তাদের সুরক্ষা ব্যবস্থা জোরালো করছে যেখান থেকে যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট আসে। তিনি অবশ্য বিস্তারিত আর কিছু জানাননি। বুধবার ইউএসটিআরের এক বিবৃতিতে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে অ্যাকশন প্ল্যানের মূল শর্ত এখনও বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। বিবৃতিতে শ্রমিক অধিকার রক্ষা ও হয়রানি বন্ধসহ কারখানা নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সম্পর্কে ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর বলছে বাংলাদেশি পণ্যের অবাধ সুবিধা বা জিএসপি ফিরে পেতে দেশটিকে বেঁধে দেওয়া কর্মপরিকল্পনার শর্ত পূরণে কিছু অগ্রগতি অর্জন করলেও এখনো উল্লেখযোগ্য যেসব শর্ত রয়েছে তা আপনার করতে পারেনি বাংলাদেশ সরকার। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর এর নেতৃত্বে একটি আন্তঃসংস্থা পর্যালোচনা শেষে বলা হয়েছে শ্রমিকদের অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই আরো কাজ করতে হবে বাংলাদেশ সরকারকে। আর শ্রমিক অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার নাজুক পরিস্থিতির কারণেই 2013 সালের জুনে বারাক ওবামা প্রশাসন বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সাময়িকভাবে স্থগিত করে। কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গার্মেন্টস কারখানাগুলোতে যেসব গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করার কথা সেক্ষেত্রে সরকার পিছিয়ে আছে। এছাড়া শ্রমিক সংগঠনের ক্ষেত্রে হয়রানি এবং নির্যাতন প্রতিরোধে সরকার ব্যবস্থাটি গ্রহণে এখনো দ্রুত তৎপরতা দেখাতে ব্যর্থ হচ্ছে। যুক্তরাষ্ট্র বাণিজ্য দপ্তর বলছে শ্রমিক অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার উন্নয়নে বাংলাদেশকে আরো উদ্যোগী হতে হবে। যুক্তরাষ্ট্রের জিএসপি উপকমিটি এবছরের ডিসেম্বরে বাংলাদেশ এই ক্ষেত্রে কতটা অগ্রগতি অর্জন করলো তার পরবর্তী পর্যালোচনা করবে বলে আশা করা হচ্ছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সেনেটর জন ম্যাকেইনের সঙ্গে সাক্ষাতের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক সুদৃঢ় করবেন তিনি। আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
পশ্চিমবঙ্গে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের পরিসংখ্যান নিয়ে রাজ্য সরকারের পক্ষে স্বরাষ্ট্র দপ্তরের থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া বাজেটে তথ্যের ভিত্তি এবং ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো সহমতে পৌঁছতে না পারলেও ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো 2013 প্রকাশিত রিপোর্টের সঙ্গে 2012 পরিসংখ্যান রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে এরাজ্যে মহিলাদের উপর অপরাধের প্রবণতা সামান্য হলেও কিছুটা কমেছে।
আমরা দুঃখিত, যান্ত্রিক গোলযোগের জন্য একটি ভুল রিপোর্ট যাচ্ছিল। আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা এনএসএ বিজেপির উপর নজরদারি চালিয়েছে এই অভিযোগের প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার। এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন প্রতিবেদক গৌতম গুপ্ত।
এনএসএ ভারতীয় আধিকারিকদের ওপর গোয়েন্দাগিরি চালাচ্ছে বলে এডওয়ার্ড স্নোডেন যে তথ্য ফাঁস করেছেন তার প্রতিবাদে গত এক বছরে তিনবার ভারত প্রতিবাদ জানালো আমেরিকার কাছে। 2013 সালের জুলাই ও নভেম্বরের পর এই সপ্তাহেও দিল্লিতে এখন অস্থায়ী মার্কিন রাষ্ট্রদূত ক্যাথলিন টিফেন্সকে বিদেশ মন্ত্রকে ডেকে এনে এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়। কেননা প্রশাসনিক মহলের সন্দেহ হল মার্কিনী গোয়েন্দাগিরির অন্যতম লক্ষ্য ছিলেন বিজেপির নেতারাও। এখন বিদেশ মন্ত্রী হয়েছেন যে সুষমা স্বরাজ, তিনি অতীতে সংসদে বিরোধী নেত্রী ছিলেন। প্রশাসনিক সূত্রের অভিযোগ, ভারত মার্কিন পরমাণু চুক্তি সংক্রান্ত কয়েকটি বিষয়ে তিনি বিরোধিতা করেছিলেন, সেই জন্যই তার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করা হয়েছিল বলে সন্দেহ। ভবিষ্যতে এই ধরনের গোয়েন্দাগিরি থেকে বিরত থাকার প্রতিশ্রুতি ভারত দাবি করলেও আমেরিকা এখনো পর্যন্ত নীরব বলেই সরকার তরফে জানানো হয়েছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পয়সা দিলেই সার্টিফিকেট পাওয়া যায় টিআইবির এই রিপোর্ট সরাসরি চ্যালেঞ্জ করেছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পয়সা দিলে সার্টিফিকেট পাওয়া যায় এমন টিআইবি রিপোর্ট সরাসরি চ্যালেঞ্জ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বলেছেন টিআইবি কে হয় প্রমাণ করতে হবে, না হলে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মন্ত্রীর এই আহ্বান সরাসরি নাকচ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। গত 30 জুন টিআইবি তাদের এক জরিপ রিপোর্টে বলেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে নানা পর্যায়ে অনিয়ম রয়েছে, এর মধ্যে টাকার বিনিময়ে ছাত্রদেরকে সার্টিফিকেট বিতরণ অন্যতম। শিক্ষামন্ত্রী বলেন এই রিপোর্ট ভুয়া, এই রিপোর্ট সরকারের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য করা হয়েছে। 2 বছর ধরে তারা জরিপ করলো, অথচ তারা একবারও মন্ত্রণালয় কিংবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে একটি কপিও দেয়নি, মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। টিআইবি তাদের রিপোর্টে বলেছিল 1-3 কোটি টাকা ব্যয় করে অনেকেই বিশ্ববিদ্যালয়ের অনুমতি নেন, 50,000-2 লাখ টাকা খরচ করে কেউ কেউ ভিসি, প্রো ভিসি ও ট্রেজারার নিযুক্ত হন। নুরুল ইসলাম নাহিদ সংসদে এক প্রশ্নের জবাবে বলেন প্রমাণ দিতে পারলে তিনি অনিয়ম অভিযোগ মাথা পেতে নেবেন। উল্লেখ্য যে টিআইবির গবেষণা রিপোর্ট প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে রিপোর্টটি সত্য নয় বলে দাবি করা হয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
চীনা প্রেসিডেন্ট জি জিনপিং এর দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় সফরের সময় দুটি দেশ তাদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত করতে এবং কোরিয়ান উপদ্বীপকে পরমাণু মুক্ত করতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আজ বৃহস্পতিবার মিস্টার জি এর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পাক গিউন হাই বলেন যে সোল ও বেজিং দীর্ঘদিন ধরে আলোচনাধীন মুক্ত বাণিজ্য চুক্তি এবছরের শেষ নাগাদ সম্পন্ন করার জন্য কাজ করে যাবে। সোলের অর্থমন্ত্রকও বলে যে দুপক্ষই দক্ষিণ কোরিয়ার ওয়ান এবং চীনের ওয়ান ব্যবহার করে সরাসরি বাণিজ্য শুরু করতে চায়, এর ফলে চীনা মুদ্রার ব্যবহার সম্প্রসারিত হবে। প্রেসিডেন্ট পার্ক আরও বলেন যে তিনি এ ব্যাপারে মিস্টার জির সঙ্গে একমত পোষণ করেন যে কোরীয় উপদ্বীপকে হতে হবে পরমাণু মুক্ত এলাকা। প্রেসিডেন্ট পার্ক বলছেন যে বর্তমান পরিস্থিতিতে যখন উত্তর কোরিয়া একই সঙ্গে তার পারমাণবিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করছে, তখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জির এই সফর হচ্ছে উত্তর কোরিয়ার জন্য পরমাণু অস্ত্র পরিত্যাগ এবং কোরীয় উপত্যকায় শান্তি ও স্থিতিশীলতার জন্য স্পষ্ট বার্তা। ইরান এবং বিশ্বের ছটি শক্তিধর রাষ্ট্রের প্রতিনিধিরা তেহরানে পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা শুরু করেছে। ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়ার আলোচকরা আজ ভিয়েনায় ষষ্ঠ দফা আলোচনার প্রথম প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন। বুধবার ইরান এরকম আভাস দেয় যে তার পারমাণবিক কর্মসূচি যাতে শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হয় সে ব্যাপারে ইরান বাস্তব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে, তবে সে আত্মসমর্পণ করবে না। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আমাদের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। ইউএসটিআরের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জিএসপি ফিরে পেতে অ্যাকশন প্ল্যানের মূল শর্ত এখনও বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশ। এ বিষয়ে সিপিডির ডক্টর খন্দকার গোলামের সঙ্গে সাক্ষাৎকার ভিত্তিক একটি রিপোর্ট ঢাকা থেকে প্রতিবেদনটি পাঠিয়েছেন আমির খসরু।
ট্রেড ইউনিয়ন অধিকার সহ শ্রমিকদের অধিকার এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা কার্যক্রমে বাংলাদেশ সরকারকে দেওয়া শর্ত পূরণ তারা করতে পারেনি বলে এক পর্যালোচনা শেষে বলছে যুক্তরাষ্ট্রের দপ্তর। যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ জোর দিয়ে বারবার বলছেন এক্ষেত্রে অগ্রগতি সন্তোষজনক। যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের যে পর্যালোচনা তাতে জিএসপি প্রাপ্তিতে বাংলাদেশ কি পিছিয়ে পড়ল এমন উদ্বেগ আছে সংশ্লিষ্ট মহলে। প্রভাবশালী গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক এবং গার্মেন্ট শিল্প বিশেষজ্ঞ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন শর্তাবলী পূরণে বাংলাদেশের অগ্রগতি আসলে কতটুকু সে সম্পর্কে। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম,
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ যে 16টি বিষয়ের কথা উল্লেখ করেছিল তার ভিতরে 8টি থেকে 9টির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল ধরা যায়। এর ভিতরে ছিল যে বাংলাদেশের শ্রম আইনের সংশোধন, ছিল মিনিস্ট্রি অফ লেবারের যে ডাইরেক্টর সেটাকে ডিপার্টমেন্টে উন্নীত করো, ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে টার্গেট দেওয়া হয়েছিল 200 জন কিন্তু 70 বা 74 জনকে নিয়োগ দেওয়া গেছে, ডাটাবেস করবার কথা ছিল কারখানাগুলোর জন্য সেটার জন্য একটি আংশিক ডাটাবেস তৈরি করা গেছে, শ্রমিক নেতাদের বেশ কিছু নেতার বিরুদ্ধে মামলা ছিল সেগুলো তুলে নেওয়ার ব্যাপারে বলা হয়েছিল সেগুলো নেওয়া হয়েছে। সুতরাং এই জিনিসগুলোর ক্ষেত্রে বেশ কিছুটা অগ্রগতি হয়েছে বলা যায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই বক্তব্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল হলো ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকদের মতামত প্রকাশের যে স্বাধীনতা সেটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া, কিন্তু সেই জায়গার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় 187টির মতো নতুন ট্রেড ইউনিয়ন হয়েছে বলে শোনা যায়, কিন্তু তার সাথে আবার একই সাথে অতি সম্প্রতি দেখা যাচ্ছে যে বেশ কিছু শ্রমিক ট্রেড ইউনিয়ন করবার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছেন অথবা তারা নির্যাতনের শিকার হচ্ছেন। এটি প্রকারান্তরে আবার এই যে সাম্প্রতিক যে উদ্যোগ সেই উদ্যোগের আন্তরিকতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে, ফলে কারখানায় শ্রমিকদের কর্মপরিবেশের নিরাপত্তার ক্ষেত্রে যে সময়কাল ধরে কারখানাগুলোর পর্যবেক্ষণ শেষ করা এবং সেগুলোর সংস্কার কাজ শেষ করা সে কাজটিও কোনো কোনো ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে এবং সেটিও কিন্তু সময় যে কাজগুলো শেষ করা সেটিকে কিন্তু আরো দূরে ঠেলে দিচ্ছে, সেটিও একদিক থেকে বলা যেতে পারে এই সামগ্রিক যে অগ্রগতি তার একটা কিছুটা হলেও সেটি একটা দুর্বল জায়গা।
তাহলে যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা প্রাপ্তির সম্ভাবনা প্রশ্নে মূল্যায়ন কি? এই প্রশ্নে ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলছেন,
মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি প্রাপ্তির ক্ষেত্রে 16টি বিষয়ের সাথে সাথে আরো দুটো বিষয়কে গুরুত্বের সাথে দেখা হয়েছে। একটি হলো ইউরোপিয়ান ইউনিয়নের কম্প্যাক্টের পূর্ণ বাস্তবায়নকেও তারা স্বীকার করছেন বা ইন্ডোর্স করছেন এবং একই সাথে ট্রেড ইউনিয়ন সংক্রান্ত বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তো আমরা একদিকে 16টি বিষয়ের ক্ষেত্রে সরকার কাজ করছেন বা ভিন্ন পক্ষ কাজ করছে সেটির অগ্রগতি ঠিক আছে, কিন্তু একই সাথে কম্প্যাক্টের বাস্তবায়ন বিষয়গুলো যেটির মধ্যে কিনা রানা প্লাজা সংক্রান্ত অনেকগুলো বিষয় রয়েছে আরো অন্যান্য আইন কানুন সংস্কারের বিষয় রয়েছে সেই কাজগুলো কিন্তু এখনো যথেষ্ট পিছিয়ে রয়েছে। সুতরাং জিএসপি ক্ষেত্রে খুব যে আমরা কাছাকাছি ছিলাম তা নয়, কিন্তু সাম্প্রতিক যে বিভিন্ন ধরনের নতুন যে সমস্ত বিষয় অবতারণা হচ্ছে সেটি কিন্তু সামগ্রিক জিএসপির প্রাপ্তির বিষয়টিকে কিন্তু আরো দূরে ঠেলে দিচ্ছে বলেই প্রতীয়মান হয়।
ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম মনে করছেন গুরুত্বপূর্ণ শর্তাবলী পালনে বাংলাদেশ পিছিয়ে পড়ায় জিএসপি সুবিধা প্রাপ্তিতেও বাংলাদেশ পিছিয়ে পড়ছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের 236 বছরের ইতিহাসে এই প্রথম নৌবাহিনীর দ্বিতীয় শীর্ষ পদমর্যাদায় একজন মহিলা দায়িত্ব গ্রহণ করলেন। অ্যাডমিরাল মিশেল হাওয়ার্ড নৌবাহিনীর উপপ্রধান হিসেবে কাজে যোগ দিয়ে তার কর্মজীবনে আর এক ইতিহাস সৃষ্টি করলেন। এ সম্পর্কে ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হোকের রিপোর্ট থেকে বিস্তারিত শুনুন রোকেয়া হায়দারের কাছে।
আর্লিংটন জাতীয় সমাধিস্থলে আমেরিকার নৌবাহিনীর মিশেল হাওয়ার্ড তাঁর পেশায় চতুর্থ তারকা গ্রহণ করলেন। সেই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবার ও সহকর্মীরা। অ্যাডমিরাল হাওয়ার্ড বললেন,
If you don't believe today was a first, when I called to order 4-star shoulder boards for women, they didn't exist. Special contract was let.
আপনারা যদি বিশ্বাস না করেন যে আজকেই এই প্রথম এই ঘটনা ঘটল, তবে বলবো সেটাই ঘটেছে। কোনো মহিলার পোশাকের কাঁধের কাছে চারটি তারকা শোভা পাচ্ছে, যা আগে কখনো ছিল না। যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ইতিহাসে বিশেষভাবে তৈরি করা এই প্রথম। নৌবাহিনী প্রধান রে মেবাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার বক্তব্য,
The Navy picked the best officer to be the VCNO. That's the only thing that happened here today.
তিনি বললেন, নৌবাহিনী তার শ্রেষ্ঠ অফিসারকে VCNO হিসেবেই বেছে নিয়েছে, আর আজ সেই ঘটনাই আপনারা দেখছেন। VCNO অর্থাৎ ভাইস চিফ অফ নেভাল অপারেশনস। অ্যাডমিরাল হাওয়ার্ড 1982 সালে নৌ একাডেমি থেকে গ্র্যাজুয়েট করার পর তার পেশাগত জীবনে অনেক প্রথম সাফল্য অর্জন করেছেন। যেমন, যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীতে 3 তারকা মর্যাদা লাভে তিনিই প্রথম আফ্রিকান আমেরিকান মহিলা, আর নৌবাহিনীতেও তিনি প্রথম এই সাফল্য পেলেন। নৌবাহিনীর জাহাজের কমান্ডারের দায়িত্বে তিনিই প্রথম আফ্রিকান আমেরিকান মহিলা। এই সম্মানের অর্থ তার দায়িত্ব আরও বেড়ে গেল, সবাই তাকে এখন এক আদর্শ হিসেবে দেখবে। 2001 সালের 11 সেপ্টেম্বর তিনি পেন্টাগনে ছিলেন, এবং 2009 সালে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য জাহাজের ওপর হামলা চালিয়ে সোমালিয়ার জলদস্যুরা ক্যাপ্টেন রিচার্ড ফিলিপসকে অপহরণ করেছিল, তার উদ্ধার কাজে নিয়োজিত নৌবাহিনীর টাস্ক ফোর্সের সদস্যও ছিলেন মিশেল হাওয়ার্ড।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। বিশ্বজুড়ে কর্মকর্তারা এপ্রিলের শেষ দিকে সম্মেলনে মিলিত হয়েছিলেন পৃথিবীর মহাসাগরগুলোকে রক্ষা বিষয়ে আলোচনার জন্য। এ নিয়ে ভয়েস অফ আমেরিকার জোডি খাপুয়ার প্রতিবেদন থেকে পড়ে শোনাচ্ছেন শতরূপা বড়ুয়া।
গ্লোবাল ওশনস অ্যাকশন সামিটের আয়োজকরা অনুমান করেন পৃথিবীর জনসংখ্যার 40% বাস করে সমুদ্র উপকূলের 100 কিলোমিটারের মধ্যে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 10 মিটার উঁচু স্থলভাগে বাস করে প্রায় 70 কোটি মানুষ। পৃথিবীর 20টি বড় শহরের 13টি সমুদ্র উপকূলে অবস্থিত। পৃথিবীর জনসংখ্যার 12% তাঁদের জীবিকার জন্য সমুদ্রের ওপর নির্ভরশীল। জলবায়ুর পরিবর্তন এবং অতিরিক্ত মাছ ধরার কারণে পৃথিবীর মহাসাগরগুলো এখন হুমকির মুখে। নেদারল্যান্ডসের কৃষিমন্ত্রী শ্যারন ডেক্সমা ছিলেন এই সম্মেলনের প্রধান।
ফর মোস্ট অফ হিস্টরি ম্যান হ্যাজ হ্যাড টু ফাইট নেচার টু সারভাইভ।
তিনি বলছিলেন, ইতিহাস খাটলে দেখা যায় মানুষ বেশিরভাগ সময়ই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেছে। এই শতাব্দীতে এসে মানুষ উপলব্ধি করছে বেঁচে থাকার জন্য প্রকৃতিকে রক্ষা করা প্রয়োজন। তিনি আরও বলেছেন, বিশ্বের মানুষের জন্য সমুদ্র রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বের জনসংখ্যা 2050 সালে গিয়ে দাঁড়াবে 900 কোটিতে। এখনও পৃথিবীতে প্রায় 100 কোটি মানুষ পেটে খিদে নিয়ে রাতে ঘুমোতে যায়। এখনও পৃথিবীতে আরেক দল মানুষ প্রাকৃতিক সম্পদের অপব্যবহার করে চলেছে। তিনি মনে করেন, আগামী দিনগুলোতে সবার এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। মিস্টিক্সমা বলছেন, সম্মিলিত পদক্ষেপ এবং অংশীদারিত্বের মাধ্যমে যদি আমাদের সমুদ্রের সুরক্ষা করা যায়, তাহলে তা আমাদের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে। পৃথিবীর প্রাণের 80% বাস সাগরে। এছাড়া জলবায়ু নিয়ন্ত্রণে এবং পৃথিবীর অক্সিজেন যোগানে মহাসাগরগুলোর ভূমিকা রয়েছে। মিস্টিক্সমা আরও বলেন,
Fish contributes 17% of the animal protein consumed by the world population.
তিনি বলছিলেন, পৃথিবীর মানুষের প্রাণীজ আমিষের 17% আসে মাছ থেকে, আর এই মাছের প্রধান উৎস সাগরগুলো। এবং অনুমান করা হচ্ছে আগামী 20 বছরে এই চাহিদা দ্বিগুণ হবে। এই সাগরের ওপর বড় তিনটি হুমকি হল অতিরিক্ত মাছ ধরা, আবাসস্থলের পরিবর্তন ও দূষণ। অবশ্যই হুমকি প্রতিরোধে প্রচেষ্টা সফল হচ্ছে না এবং তা সমৃদ্ধির পথে বাধা। সমুদ্র সুরক্ষার জন্য বিশ্বব্যাংক ব্লু গ্রোথ নামে একটি নতুন কর্মসূচি হাতে নিয়েছে।
এবারে রয়েছে যুব সংবাদ। সাম্প্রতিক সময়ে হলিউডে নির্মিত চলচ্চিত্রগুলোতে 80-এর দশকে নির্মিত পারিবারিক চলচ্চিত্রের তুলনায় বেশি অ্যাকশন থাকে। আর্থ টু এখো হলিউডের একটি নতুন ছবি। এতে স্টিভ স্পিলবার্গের ক্লাসিক ছবি ইটির মতো আগেকার সময়কার চলচ্চিত্রের অ্যাকশন আধুনিক ঢঙে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। লস অ্যাঞ্জেলস থেকে এলিজাবেথ লির রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
আর্থ টু একো ছবিতে দর্শকরা দেখবেন অ্যাকশন, রোমাঞ্চকর অভিযান, উদ্বেগ, উৎকণ্ঠা, এমনকি ভিন গ্রহের চিত্র। যা দেখবেন না তা হচ্ছে সহিংসতা। এ নিয়ে কথা বললেন ছবির এক অভিনেত্রী এলা ওয়ালস্টেড।
You'll never see much fighting, hand-to-hand combat. I mean, there's one scene, but like...
মারামারির দৃশ্য খুব একটা এতে দেখবেন না। ট্যাঙ্ক নেই, ট্রাক নেই, নেই বন্দুক বা আগ্নেয়াস্ত্র। কয়েক বন্ধুর একটি দল, তারা সকলেই তাদের ফোনে অস্বাভাবিক মেসেজ পায়। এই মেসেজের সূত্র ধরেই রোমাঞ্চকর অভিযানের শুরু। কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে তা উদ্ধার করা। ছবির পরিচালক ডেভ গ্রিন বললেন, তিনি এমন একটি ছবি বানাতে চেয়েছেন যেমন ছবি দেখে তিনি বড় হয়েছেন।
I was making the movie for myself and the kid in me. So hopefully we've made a movie that
তিনি বলছিলেন, আমি আমার নিজের জন্য, আমার ভেতরের শিশুর জন্য একটি ছবি বানাচ্ছিলাম। ফলে আশা করছি যে ছবিটি বানানো হয়েছে তা 12 বা 13 বছর বয়সী বাচ্চাদেরকে যেভাবে আলোড়িত করবে, 31 বছর বয়সী কাউকেও একইভাবে আলোড়িত করবে। এলা বললেন, অ্যানিমেশন ছাড়া আজকাল খুব কম চলচ্চিত্রই এমন হয়।
It's a lost genre. You know, you see a lot of 80s movies and it's constantly compared to E.T.
তিনি বলছিলেন, আমি মনে করি এটি একটি হারানো ঐতিহ্য। 80-এর দশকের ছবিগুলো দেখুন, তার প্রায় সবকটি ইটির সঙ্গে তুলনীয়। ভিন গ্রহের প্রাণীর বিষয়টি সহ নানা ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। আর্থ টু একো ছবিটি সামাজিক গণমাধ্যমের প্রতিফলন ঘটিয়েছে, এমনটি বললেন ছবির এক অভিনেতা ব্র্যাডলি।
It's very today, like you had family movies that were either animated or, you know, it's not very relatable in real life, but this is relatable. Everybody filmed.
তিনি বলছিলেন, অ্যানিমেশন চরিত্রের মধ্যে সীমিত হয়ে গেছে এখনকার ছবি। তবে এই ছবিটি অন্যরকম, সকলে মিলে দেখার মতো ছবি, সকলের ছবি। প্রযুক্তিও এই ছবির সঙ্গে যায়। ডেভ গ্রিন বললেন, পারিবারিক ছবিগুলোকে যেমন হারানো দিনের ছবি বলা হচ্ছে তার কারণ রয়েছে। বলছিলেন, বর্তমানে সাম্প্রতিক বছরগুলোতে ডার্কার ছবির প্রতি আকর্ষণ বেড়েছে মানুষের। অ্যাডাম ফেন সিলভার তার বাচ্চাদের নিয়ে এই ছবির প্রিমিয়ার দেখেছিলেন। এই ছবি পরিবারের সকলকে নিয়ে দেখার মতো ছবি, এমনই বললেন তিনি। ফেন সিলভার বললেন, পারিবারিক আবহে কেউ ডার্কার ছবি পছন্দ করবে না, ভালো ছবি ভালো গল্প ছাড়া।
এবার চিঠিপত্রের জবাব দিচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
শ্রোতাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রথমেই যে চিঠিটি হাতে তুলে নিয়েছি সেটি দীপ্তি রেডিও ক্লাবের পক্ষ থেকে লিখেছেন দীপ্তি রেডিও ক্লাবের প্রেসিডেন্ট মোহাম্মদ হাফিজুর রহমান। অনেক ধন্যবাদ ভাই চিঠি লেখার জন্য। আপনি লিখেছেন পাবনার চাটমোহর ছাইখোলা, তাই তো মনে হচ্ছে, সেখান থেকে লিখেছেন। আপনি জানিয়েছেন যে আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনেন, শুধু তাই নয়, আপনাদের সব সদস্য আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনেন, জেনে খুব ভালো লাগছে। অবশ্যই অনুষ্ঠান শুনবেন, এবং কোনো প্রশ্ন থাকলে, আপনাদের অন্যান্য সদস্যদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন, কেমন আবার লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন ইউনাইটেড লিসনার্স ক্লাব হবিগঞ্জ বাংলাদেশ থেকে। আপনি নামটা ভাই দেননি, আপনি শুধু আপনার ক্লাবের ঠিকানাটা দিয়েছেন, ইউনাইটেড লিসনার্স ক্লাব এবং হবিগঞ্জ ইত্যাদি, কিন্তু আপনার নিজের নামটা দেননি। উপরে অবশ্য লেখা আছে সেক্রেটারি। যাই হোক, আপনার চিঠি পেয়েছি, ধন্যবাদ। অনুষ্ঠান ভালো লাগছে আপনাদের সেটা জানিয়েছেন, সেটা জেনে সত্যি আমাদেরও খুব ভালো লাগছে। যাই হোক, এরপরে আপনার নাম অবশ্যই জানাবেন, কেমন। এর পরের চিঠিটি লিখেছেন এইচ এম তারেক, আপনি একজন ডিএক্সার, এবং আপনি নারায়ণগঞ্জ থেকে লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ চিঠি লেখার জন্য। আপনি প্রশ্ন করেছেন আমেরিকানরা কি ঘুড়ি ওড়ায়, অবশ্যই এখানেও ঘুড়ি ওড়ায়, তবে বাংলাদেশে বা ভারতে যেরকম খুব সব জায়গায় দেখা যায় সেটা এখানে দেখা যায় না, সাধারণত কোনো অনুষ্ঠানের মাধ্যমে বা সবাই একটা বিশেষ কোনো উৎসব থাকলে তখন ঘুড়ি ওড়ায়। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে চিঠি লেখার জন্য।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
ফিলিস্তিনি অঞ্চল থেকে রকেট নিক্ষেপ বৃদ্ধি পাওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী গাজার সঙ্গে সীমান্ত এলাকায় আরও সৈন্য মোতায়েন করেছে। পূর্ব জেরুজালেমে একজন আরব কিশোরের হত্যার ঘটনায় ক্রমবর্ধমান উত্তেজনার মুখে ইসরায়েলি জেট বিমানগুলো আজ বৃহস্পতিবার গাজায় লক্ষ্য স্থির করে আঘাত হেনেছে এবং অন্যদিকে জঙ্গিরা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপ অব্যাহত রেখেছে। উগান্ডায় যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশের এন্টেবে আন্তর্জাতিক বিমানবন্দরে সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কে সতর্ক করে দিয়েছে। দূতাবাস তাদের ওয়েবসাইটে বলছে যে গোয়েন্দা সূত্র অনুযায়ী এরকম একটা সুনির্দিষ্ট হুমকি রয়েছে যে একটি অজ্ঞাত পরিচয় সন্ত্রাসী গোষ্ঠী আজ বৃহস্পতিবার 3 জুলাই স্থানীয় সময় রাত 9টা থেকে 11টার মধ্যে এই হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সেনেটর জন ম্যাককেইনের সঙ্গে সাক্ষাতের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দৃঢ় করবেন তিনি। কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের টেলিফোন বার্তা।
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান সিনেটর জন ম্যাককেইন আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর বলেন কৌশলগত সহযোগিতা বাড়ানোর ক্ষেত্রে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর দুদেশের সম্পর্কে এক নতুন মাত্রা আনবে। দুদেশের মূল্যবোধের উপর ভিত্তি করে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কৌশলগত সম্পর্কের পরিধি আরও প্রসারিত হবে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন গণতান্ত্রিক দেশগুলির সাফল্য এবং তাদের সহযোগিতা শান্তি স্থিতিশীলতা এবং সম্ভাবনাময় পৃথিবী গড়ে তুলতে আরও বেশি সহায়ক হবে। ইরাক এবং আফগানিস্তান পরিস্থিতি নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। বিশ্বজুড়ে সন্ত্রাসবাদীদের তৎপরতা উদ্বেগের বিষয় বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। মানবিকতার স্বার্থে সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে একযোগে লড়াই করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায়ের আরেকটি প্রতিবেদনে জানিয়েছেন যে ভারতের লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের কারণে 3টি দল তাদের জাতীয় দলের মর্যাদা হারাতে বসেছে। দলগুলো হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এবং বহুজন সমাজ পার্টি।
গত লোকসভা নির্বাচনে একটিও আসন পায়নি সিপিআই এবং বিএসপি। এনসিপি পেয়েছে মাত্র 5টি আসন গোটা দেশে। জাতীয় দলের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যে ন্যূনতম 6% ভোট পাওয়া দরকার তা এবারে নির্বাচনে এই 3টি জাতীয় দল না পাওয়ায় জাতীয় দল মর্যাদা ফিরিয়ে নিতে পারে নির্বাচন কমিশন। এই 3 দলেরই কাছে তার উপযুক্ত ব্যাখ্যা যে চেয়েছে কমিশন, সেই ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে এই দলগুলির জাতীয় দলের মর্যাদা শেষ পর্যন্ত কেড়ে নিতে পারে দেশের নির্বাচন কমিশন, এমনটাই জানা গেছে নির্বাচন কমিশন সূত্রে। একই সাথে একই অভিমত পোষণ করছেন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরাও। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইরান এবং বিশ্বের 6টি শক্তিধর রাষ্ট্রের প্রতিনিধিরা তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত পর্বের আলোচনা শুরু করেছে। ইরান, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়ার আলোচকরা আজ ভিয়েনায় 6ষ্ঠ দফা আলোচনার প্রথম প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন। বুধবার ইরান এরকম আভাস দেয় যে তার পারমাণবিক কর্মসূচি যাতে শান্তিপূর্ণ লক্ষ্যে পরিচালিত হয় সে ব্যাপারে ইরান বাস্তব পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। মিয়ানমারে বৌদ্ধ মুসলমান দাঙ্গায় 2 জন নিহত হওয়ার পর সে দেশের দ্বিতীয় বৃহত্তম শহর মন্ডালেতে কারফিউ জারি করা হয়েছে। মঙ্গলবার শুরু হওয়া ওই সংঘাতের পর পুলিশ ভোর 5টা পর্যন্ত এই সান্ধ্য আইন জারি করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শতরূপা বড়ুয়া, প্রকৌশলী ছিলেন স্কেপসেস, আমি সাবরিনা চৌধুরী। সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.